বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما كان لنفس أن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
আসমানি সুরা।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আসমানি সুরার গত তিন পর্বে আমরা সুরা আনফালের আলোচ্য নানা বিষয় ও বদরযুদ্ধের ঘটনা নিয়ে কথা বলেছি। আজ আমরা সুরা আনফালের আরও কিছু আলোচ্য বিষয় নিয়ে কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা জেনেছি নবুয়তের ১৩তম বছরের রবিউল আওয়াল মাসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজরতের ঠিক আগ মুহূর্তে দারুন নাদওয়ায় কুরাইশ প্রধানদের পরামর্শ সভা ইসলামের নবীকে হত্যার ষড়যন্ত্র করেছিল। দারুন নাদওয়ায় কুরাইশ প্রধানদের পরামর্শ সভা বসলে সভার অধ্যক্তারা মদিনায় মুসলমানদের সমবেত হওয়া এবং আউস ও খাজরাজ গোত্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সম্পাদনের বিপদ ও এর ভয়াবহতা তুলে ধরে আলোচনা শুরু করল। তারা বলল, আমরা পবিত্র হারামের অধিবাসীরা সব গোত্রের কাছেই সম্মানিত ছিলাম, কিন্তু মুহাম্মদ আমাদের মাঝে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করে বিপদ সৃষ্টি করেছে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমাদের এখন মুক্তির পথ খুঁজতে হবে। আমাদের মুক্তির একমাত্র পথ হচ্ছে আমাদের মধ্য হতে সাহসী কেউ গোপনে মুহাম্মদকে হত্যা করবে। যদি এতে বনি হাশিম রক্তপণ চায় তাহলে আমরা সকলে তা পরিশোধ করব।
একজন অপরিচিত ব্যক্তি তথা শয়তান নিজেকে নাজদের অধিবাসী বলে পরিচয় দিয়ে বলল, তোমাদের এ পরিকল্পনা বাস্তবায়নযোগ্য নয়, কারণ বনি হাশিম মুহাম্মাদের হত্যাকারীকে হত্যা করবে এবং কোনো অবস্থায় তারা মুহাম্মাদের রক্তপণ নিয়ে সন্তুষ্ট হবে না। তাই যে ব্যক্তি মুহাম্মাদকে হত্যা করতে চায় সে যেন নিজ জীবনের আশা ত্যাগ করে। আমার মনে হয় তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি নেই। আবুল বাখতারি নামের অপর এক গোত্রপতি বলল, আমার মনে হয় মুহাম্মাদকে বন্দী করাই বেশি যুক্তিসঙ্গত। আমরা তাকে বন্দী করে খুবই কম খাদ্য পানীয় দিয়ে কোন রকমে বাঁচিয়ে রাখব এবং এভাবে তার দীনের প্রচারকে বন্ধ করব। নাজদের অধিবাসী পরিচয় দানকারী বৃদ্ধ ব্যক্তিটি তথা শয়তান পুনরায় বলল, আগের পরামর্শের মতো এটিও অগ্রহণযোগ্য, কারণ এক্ষেত্রে বনি হাশিম তোমাদের সঙ্গে যুদ্ধ ও দ্বন্দ্বে লিপ্ত হবে এবং অবশেষে তারা তাকে মুক্ত করে ছাড়বে। যদি তারা নিজেরা এ কাজে সক্ষম না হয়, তবে হজের সময় অন্য গোত্রগুলোর সাহায্য নিয়ে তারা তা করবে।
তৃতীয় এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আমাদের উচিত হবে মোহাম্মদকে একটি ক্ষিপ্ত উঠের উপর উঠিয়ে শক্ত করে বেঁধে উঠটিকে খেপিয়ে দেয়া, ফলে উঠ তাকে পাথরের সঙ্গে আশ্রে ছিন্ন ভিন্ন করে মেরে ফেলবে। যদি সে বেঁচেও যায় ও অপরিচিত কোনো গোত্রের আশ্রয় পায়, সেখানে তার দিন প্রচার করুক। সে গোত্র মূর্তিপূজক হয়ে থাকলে তাকে উপযুক্ত শাস্তি দেবে। নাজদের বৃদ্ধ ব্যক্তিটি তথা মানুষের বেশধারী স্বয়ং ইবলিশ শয়তান তৃতীয়বারের মতো এ মতটিকেও যুক্তিসঙ্গত নয় বলে মন্তব্য করে বলল, মোহাম্মদের সুন্দর বক্তব্য ও আকর্ষণীয় কথার বিষয়ে তোমরা অবহিত। সে তার বাগ্মিতা ও জাদুকরী কথার মাধ্যমে অন্য গোত্রকে প্রভাবিত করে তার অনুসারী বানিয়ে ফেলবে ও তাদেরকে তোমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলবে। অবশেষে শয়তানের পরামর্শ অনুযায়ী আবু জাহেলের প্রস্তাবের আলোকে কাফির কুরাইশ সর্দাররা কুরাইশের প্রত্যেক গোত্রের একজন সাহসী ব্যক্তিকে দিয়ে এই হত্যাকাণ্ড ঘটাবে বলে কূটকৌশলী এক সিদ্ধান্ত নিয়েছিল, যাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ গোত্র তথা বনি হাশিমের প্রতিশোধ হিসেবে যুদ্ধ শুরু করতে না পারে। কিন্তু মহান আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে সমস্ত ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন ও ওই রাতে নিজ বিছানায় না ঘুমাতে বলে হিজরতের নির্দেশ দেন।
মুসনাদে আহমদের হাদিসে বলা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিসসালামকে নিজের বিছানায় শুয়ে ঘর থেকে বের হয়ে যান। আগেই তিনি সব মুসলমানকে বলে দিয়েছিলেন যে আজ রাতে তোমরা কেউ ঘরের বাইরে বের হবে না। কিন্তু তার হিজরতের বিষয়টি আলী আলাইহিসসালাম ছাড়া আর কেউ জানতেন না। কিছুক্ষণ পর প্রথম খলিফা আবু বকর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে এসে আলী আলাইহিসসালামকে তার বিছানায় শায়িত পেলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছেন তা জানতে চাইলেন। তিনি তার অবস্থান সম্পর্কে তাকে জানালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করলেন এবং তাকে সঙ্গে নিয়ে যেতে অনুরোধ করলেন। তিনি তখন তাকে সঙ্গে নিলেন। পথে তারা একদল লোকের মুখোমুখি হন। এ অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো ধুলি তাদের দিকে নিক্ষেপ করেন, ফলে তাদের কেউই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীকে দেখতে পায়নি। এভাবে তিনি সৌর গুহায় পৌঁছে যান। এদিকে মুশরিকরা সারা রাত ঘর অবরোধ করে রাখে এবং সকালে ঘরে ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় হযরত আলীকে দেখে বিস্মিত হয়। তারা প্রশ্ন করে, মুহাম্মদ কোথায়? তিনি জবাবে বলেন, আমি কি তোমাদের নিযুক্ত প্রহরী?
এরপর তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্ন অনুসরণ করে সওর গুহা পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ আগেই গুহার মুখে মাকড়সার জাল বুনে দিয়েছিলেন, ফলে তারা ভেতরে না দেখেই ফিরে আসে। তিনি সেখানে তিন দিন থাকার পর যখন দেখলেন যে শত্রুরা তাকে খুঁজে পাওয়ার ব্যাপারে পুরোপুরি নিরাশ হয়ে গেছে, তখন মদিনার পথে রওনা হন। মক্কা থেকে মদিনায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত কেবল ইসলামই নয়, মানব জাতির ইতিহাসেও ছিল এক নবযুগের সূচনা। মহান আল্লাহ মাকড়সা কয়েকটি জাল দিয়ে ইতিহাসের গতিকে ঘুরিয়ে দিলেন। অতীতের নবী রাসুলদের যুগেও পরাক্রান্ত খোদাদ্রোহীদের দমনের ক্ষেত্রে মহান আল্লাহ অতি সাধারণ মাধ্যম ব্যবহার করেছেন। মহান আল্লাহ কখনো বায়ু প্রবাহ দিয়ে, কখনো তুচ্ছ মশার মাধ্যমে, কখনো ক্ষুদ্র আবির পাখি দিয়ে মানুষের দুর্বলতা ও অক্ষমতার মোকাবেলায় নিজের অসীম শক্তি প্রদর্শন করেছেন এবং এভাবে মানুষকে খোদাদ্রোহী হওয়া থেকে বিরত রেখেছেন।
Thank you.
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পর্ষা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং সোহেল আহমেদ।
আজকের আসরে আমরা শুনব মজার একটি প্রবাদ, এবং এই প্রবাদের নেপথ্য কাহিনী মানে কোত্থেকে কিভাবে এলো এই প্রবাদটি। প্রবাদটির বাংলা এরকম, না উটের দুধ না আরবের সাক্ষাৎ। একটু কেমন না? একটা সময় এরকম ছোট ছোট গল্পের একটি ধারা ছিল, মা নানি দাদিরা বাচ্চাদেরকে এগুলো শোনাতেন। বাচ্চারাও বড় হয়ে তাদের উত্তর প্রজন্মকে শুনিয়ে গল্পগুলোকে জারি রেখে গেছে। এই গল্পগুলোর রচয়িতার একেবারেই হদিস মেলে না, মুখে মুখেই এগুলো বর্ণিত হয়েছে।
আরেক ধরনের গল্প ছিল মজার, এগুলো রাজা বাদশাহদের বিনোদনের জন্য বিখ্যাত ছিল। এই গল্পগুলোর দুটি শাখা রয়েছে, একটি একেবারেই কল্পনা প্রসূত, জাদু টোনা দৈত্য দানব জিন পরি ইত্যাদি এসব গল্পে স্থান পেয়েছে বেশি। অপরটি মানুষের জীবন ঘনিষ্ঠ, সেজন্য বাস্তবতার একটি চিত্র সেগুলোতে পাওয়া যাবে। এই শ্রেণীর গল্পের চরিত্রগুলো সাধারণত মানুষ। এই মানুষের মধ্যে রাজা বাদশাহ থেকে শুরু করে নিম্ন জাতের মানুষেরাও রয়েছে। তবে গল্পগুলোতে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। আজকের গল্পটি এতটাই প্রসিদ্ধি পেয়েছে একেবারে প্রবাদে পরিণত হয়েছে। শোনা যাক আজকের প্রবাদের গল্প। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এ প্রত্যাশা রইল।
বর্ণিত আছে যে অনেক অনেক দিন আগে এক আরব ভদ্রলোক মরুভূমিতে জীবনযাপন করত। আজও এরকম মরুবাসী বেদুইন যে নেই তা নয়। শহর বা নগরবাসী মানুষেরা অনেক সময় প্রয়োজনের তাগিদে মরুভূমি পাড়ি দেয় বা দিতে হয়। সুতরাং শহরবাসীর সঙ্গে এরকম যাযাবর কিংবা মরুবাসী মানুষের দেখা সাক্ষাৎ হয়ে যায়। এভাবেই এক আরব মরুবাসীর সঙ্গে পরিচয় ঘটে এক শহরে নাগরিকের। পরিচয় থেকে তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। মরুবাসী আরব মাঝে মাঝেই শহরে যায় তার প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। সে মরুর বুকে তাঁবু গেড়ে বাস করত আর উট চড়াত। তাই যখনই সে শহরে যেত, তার শহরে বন্ধুর সঙ্গে দেখা করতে যেত, কুশল বিনিময় করত, ভালো মন্দ খোঁজ খবর নিত।
মরুবাসী এই আরব বন্ধু কিন্তু কখনোই খালি হাতে যেত না। শহুরে বন্ধুর জন্য তার নিজের উটের দুধ নিয়ে যেত, নিজ হাতে দুধ দহন করে মাটির পাত্রে ভরে নিয়ে যেত। শহুরে বন্ধু মরুবাসী বন্ধুর দেয়া দুধ খেয়ে মজাই পেয়ে গেল। বন্ধু এবং উটের দুধের প্রতি তার আগ্রহ জমে উঠল। সুতরাং সে তার মরুবাসী বন্ধুর জন্য অপেক্ষা করতে শুরু করে দিল। বেশি দিন তাকে না দেখলে তার ভালো লাগতো না, অপেক্ষার প্রহর গুনত। কখন তার বন্ধু আসবে, তার জন্য উটের দুধ নিয়ে আসবে। মরুবাসী আরব বন্ধু মাসে অন্তত একবার শহরে আসত এবং শহুরে বন্ধুর সঙ্গে দেখা করত। কিন্তু এই কিন্তুর পরের কাহিনী শুনব আমরা মিউজিক বিরতির পর। সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বলছিলাম মরুবাসী আরব বন্ধু মাসে অন্তত একবার শহরে আসত এবং শহরে বন্ধুর সঙ্গে দেখা করত, কিন্তু হঠাৎ করেই দুই তিন মাস বন্ধুর দেখা পেল না শহরে বন্ধু। শহুরে বন্ধুর মনটা কেমন কেমন করতে লাগলো। ভাবল নিশ্চয়ই মরুবাসী আরবের জীবনে কোনো দুর্ঘটনা ঘটে থাকবে। এদিকে মরুবাসী আরব তার প্রতিবেশীর অনুরোধ করত শহরে গেলে তারা যেন তার প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেয়। শহরে বন্ধুটি যখন দেখল দুই তিন মাসেও মরুবাসী বন্ধুর কোনো খবর নেই, দুশ্চিন্তায় পড়ে গেল সে। মনে মনে বলল সকল যাওয়ারই তো প্রত্যাবর্তন থাকা উচিত, কিন্তু এই বন্ধুটির কি হলো যে এত লম্বা সময় ধরে ফেরার কোনো খবরই নেই।
শহুরে বন্ধুটি আরো ভাবল এবার তো তাহলে আমাকে যেতে হয় তার খোঁজ খবর নিতে। ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে নিল বন্ধুর খোঁজে মরু ভ্রমণে যাবে। বন্ধুকেও চমকে দেয়া যাবে, আবার উটের দুধ খেয়ে পেটের দুঃখ নিবারণ করা যাবে। যেই কথা সেই কাজ, ঘোড়ার আস্তাবল থেকে ঘোড়া বের করল, পিঠে জিন পরানো হলো, বন্ধুর জন্য দারুণ কিছু উপহার সামগ্রী নিল এবং মরুর উদ্দেশ্যে রওনা হয়ে গেল। শহর থেকে বের হতেই আবহাওয়া কেমন জানি পাল্টে গেল। চারদিকে একটু গোমট ঘন ঘটা দেখা দিল, বাতাস হালকা হয়ে এলো, ঘোড়া তার দ্রুতই পথ চলতে লাগলো। যতই এগিয়ে যেতে লাগলো ততই বাতাস ভারী হয়ে আসতে লাগলো। ধীরে ধীরে বেগ বেড়ে গেল বাতাসের, কিন্তু বন্ধুর তাবুর দেখা এখনো মেলেনি। সুতরাং থেমে কাজকে যেতেই হবে। পরের কাহিনী শুনব মিউজিক বিরতির পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। যতই এগুতে লাগল ঘোড়া, ঝড়ো বাতাস ততই তুফানের গতি ধারণ করতে লাগল। বন্ধুর তাঁবু খুঁজতে খুঁজতে শুরু হয়ে গেল মরুঝড় সাইমুম। আজব এই তুফানের মুখে পড়ে গেল শহরে বন্ধু। মরুজীবনের ঘটনা দুর্ঘটনা তো তার অজানা, বুঝতে পারছিল না কি করা উচিত। ফিরে না এসে সামনেই চলল সে বন্ধুর খোঁজে। মনে মনে বলল আর একটু গেলেই পেয়ে যাব মরুবাসী বন্ধুকে, ব্যাস তার তাঁবুতে ঢুকে পড়লেই আর চিন্তা নেই। তাঁবুর ভেতর আরাম করতে করতে মরুঝড় উপভোগ করব, বন্ধু গরম গরম উটের দুধ দেবে, খাবো আর হাঁটুর উপর পা তুলে দুধ খেতে খেতে গল্প করব।
কিন্তু ভাবনার পানসিনাও তরঙ্গে ডুবে গেল, ঝড় এবং বালির পাহাড়ে পরিণত হল, সামনে যাবার মতো অবস্থায় রইল না। ঘোড়ার পিঠ থেকে নামল এবং ঘোড়ার পেটের নিচে আশ্রয় নিল। ধুলো বালি চোখে গিয়ে করুণ অবস্থা দাঁড়ালো। এর ভেতরে কজন কালো মানুষ দেখতে পেল দূরে। তারা দ্রুতই কাছে এসে গেল এবং ঘোড়া সহ টাকা পয়সা উপহার যা কিছু তার সঙ্গে ছিল সবকিছু নিয়ে গেল তারা। অগত্যা সে পায়ে হেঁটে পথ চলতে শুরু করলো। এবার আর বন্ধুর খোঁজে মরুর দিকে নয়, শহরের দিকে। যেতে যেতে আনমনে বলতে লাগলো, না, আমি উটের দুধও চাইনি, আরবের সাথেও দেখা করতে চাইনি, আমি কিছুই চাইনি। এই ঘটনার পর থেকে যখনই কেউ তার লক্ষ্যে পৌঁছানোকে দুরূহ মনে করে, মাঝখানে হাল ছেড়ে দিতে থাকে, তখনই বলে, না উটের দুধ, না আরবের সাক্ষাৎ।
শ্রোতা বন্ধুরা, গল্পের আসর আজ এ পর্যন্তই। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরে, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্য জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত অসরে আমরা পাশ্চাত্যে মদের ব্যাপক ব্যবহার ও এর ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেছি। আজকের আসরে আমরা পাশ্চাত্যে দারিদ্র সম্পর্কে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
জাতিসংঘ 2018 সালে এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের 4 কোটি মানুষ দরিদ্র, চরম দারিদ্র্যের মধ্যে বাস করে 1,80,00,000 মানুষ। অবশ্য জাতিসংঘের এই পরিসংখ্যানের বিষয়ে মার্কিন সরকার তখনই প্রতিক্রিয়া দেখিয়েছিল। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এই পরিসংখ্যানকে অতিরঞ্জিত বলে দাবি করে বলেছিল, যুক্তরাষ্ট্রে চরম দারিদ্র্যের শিকার মানুষের সংখ্যা প্রায় 2,50,000। সে সময় জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন নিকি হিলি। তিনি জাতিসংঘের এই পরিসংখ্যানে ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, এটি সম্পূর্ণ হাস্যকর বিষয় যে যুক্তরাষ্ট্রের দারিদ্র্যের বিষয়টি জাতিসংঘ পর্যালোচনা করতে চায়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম 2 বছর মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির বহু রিপোর্ট প্রকাশিত হয়েছে। অবশ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকা এসব রিপোর্টকে সত্য ধরে নিয়েই এক বিশেষ প্রতিবেদনে লিখেছে, আমেরিকার জনগণ ভাবতে চায় যে কর্মসংস্থানে দারিদ্র্যের সমাধান, আসলে এই ভাবনা সঠিক নয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেকারত্ব কিছুটা হ্রাস পেয়েছে এবং কিছু কাজের সুযোগও সৃষ্টি হয়েছে। অবশ্য এমন কিছু কাজেরও সুযোগ সৃষ্টি হয়েছে যেগুলোর করার লোক আমেরিকায় নেই। যাই হোক, স্বল্প শিক্ষিত মার্কিন নাগরিকদের পক্ষ থেকে যে প্রশ্নটি বারবারই উঠছে তা হল, যেসব চাকুরির সুযোগ সৃষ্টি হয়েছে সেগুলোর মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে কি সুন্দরভাবে জীবনযাপন করা সম্ভব? দৈনিক ওয়াশিংটন পোস্ট এবং ইউএসএ টুডের মতো অনেক দৈনিক পত্রিকা, টাইমের মতো নানা সাময়িকী এবং বিখ্যাত ওয়েবসাইটগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রে বিদ্যমান দারিদ্র নিয়ে নানা নিবন্ধ প্রকাশিত হয়েছে। অবশ্য অনেকের মধ্যে এই ভুল ধারণা রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে দারিদ্র অন্যান্য দেশের দারিদ্র্যের চেয়ে আলাদা। তারা এও মনে করেন যে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার মান বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় উন্নত, কাজেই আমেরিকার দরিদ্র লোকেরা অন্য দেশের পরিস্থিতিতে দরিদ্র হিসেবে বিবেচিত হবে না। আসলে এই ধারণাটি ভুল।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক শিশু সংগঠন তাদের ওয়েবসাইটে সেদেশের শিশু দারিদ্র্য সম্পর্কিত এক পরিসংখ্যান উপস্থাপন করেছে যা এই বাস্তবতাকেই তুলে ধরে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি 7 শিশুর মধ্যে একটি দারিদ্র্যের মধ্যেই জন্মগ্রহণ করে। সংস্থাটি তাদের প্রতিবেদনে লিখেছে, আপনি মনে করতে পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি ধনী দেশ, কাজেই সেদেশের দরিদ্ররা আমেরিকায় বিদ্যমান উন্নত জীবনমানের সঙ্গে তুলনা করার কারণে দরিদ্র। অন্য দেশের সঙ্গে তুলনা করলে তারা দরিদ্র হিসেবে গণ্য হবে না, কিন্তু সংস্থাটি বলছে এই ধারণা সঠিক নয়। আমেরিকাতেও চরম দারিদ্র্যের শিকার অনেক মানুষ রয়েছেন। আরেকটি বাস্তবতা হল, মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে দারিদ্র্যের হার অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক বেশি। মার্কিন জনগণনা বিভাগের তথ্য অনুযায়ী সেদেশে 1,55,00,000 শিশু দারিদ্র্যের শিকার। মার্কিন যুক্তরাষ্ট্রে শিশু দারিদ্র্য সম্পর্কিত অন্যান্য পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আমেরিকার 40% শিশু 18 বছর পূর্ণ হওয়ার আগে কমপক্ষে 1 বছর দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করে।
অনেকে ইউরোপের দেশগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই পৃথিবীর স্বর্গ বলে মনে করে, তবে সেখানকার বিদ্যমান পরিসংখ্যান এবং জীবনযাত্রার মান ভিন্ন কথা বলে। সামাজিক পরিসংখ্যান অনুসারে ইউরোপের 20% মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে। 1 দশক আগে ইউরোপীয় ইউনিয়ন 2020 নাগাদ দারিদ্র্যের ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা 2 কোটি কমাতে দারিদ্র হ্রাসের পরিকল্পনা বাস্তবায়ন করে। তবে সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে তারা মাত্র 50,00,000 মানুষকে দারিদ্র্যের ঝুঁকি থেকে মুক্ত করতে পেরেছে। 2018 মার্কিন টিভি চ্যানেল CNN জানিয়েছে, ব্রিটেনে উচ্ছিষ্ট খাবারের প্রথম মার্কেট চালু হয়েছে। ডাস্টবিন থেকে সংগ্রহ করা খাবারই সেখানে পরিবেশন করা হয়। অর্থশালী ব্রিটিশদের মধ্যে খাবার অপচয়ের প্রবণতা অনেক বেশি বলে বিভিন্ন পত্রিকার রিপোর্টে বারবারই উল্লেখ করা হয়েছে। দারিদ্র ও ক্ষুধার সমস্যা কেবল ব্রিটেনের মধ্যেই সীমাবদ্ধ নয়। ব্রিটেনে উচ্ছিষ্ট খাদ্যের মার্কেট চালুর পর এই প্রজেক্টের সঙ্গে সংশ্লিষ্টরা ফ্রান্স ও জার্মানি সহ আরও কয়েকটি দেশে একই প্রকল্প চালু করেছে। ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্সও ক্ষুধা ও দারিদ্র্যের সংকটে ভুগছে।
২০১৭ শেষ দিকে ইউরোপের মানুষ যখন ক্রিসমাস এবং নতুন বছর উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন টুইটারে প্রকাশিত একটি ছবি গোটা ফ্রান্সকে নাড়া দেয়। এই ছবিতে দেখা যায় কয়েকটি শিশু ডিসেম্বর মাসের প্রচণ্ড শীত থেকে বাঁচতে প্যারিসের একটি লন্ড্রির দোকানে আশ্রয় নিয়েছে এবং বড় ওয়াশিং মেশিনের ভেতরে ঘুমাচ্ছে। এরপর প্যারিসের পুলিশ প্রধান মিশেল দেলপোস ওয়াশিং মেশিনে ঘুমিয়ে থাকা শিশুর সংখ্যা 25 বলে দাবি করেছিলেন। তার দাবি ছিল এরা অপরাধের সঙ্গে জড়িত। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড কলম্বাস দাবি করেছিলেন এসব শিশু সামাজিক নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউরোনিউজ জানিয়েছে গোটা ইউরোপেই দারিদ্র ও ক্ষুধার সমস্যা জটিল আকার ধারণ করেছে। এতে বলা হয়েছে ইউরোপের প্রতি 4 নাগরিকের মধ্যে একজন দারিদ্র্যের হুমকিতে রয়েছে। নারী এবং শিশুদের মধ্যে এই দারিদ্র্যের ঝুঁকি সবচেয়ে বেশি। ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক বছরগুলোতে চালু হওয়া বেবি উইন্ডো বা বেবি বাকেট এমন পরিস্থিতিরই একটি বাস্তব উদাহরণ।
যেসব মা দারিদ্র বা অন্য কারণে নিজের সন্তানের ভরণ পোষণ করতে সক্ষম নন, তারা বেবি উইন্ডো বা বেবি বাকেট তাদের শিশুকে রেখে যেতে পারেন। সুইজারল্যান্ডে শিশু রেখে যাওয়ার এমন পাত্র বা স্থান চালু হয় 2011 জুরিখ শহরের কেন্দ্রস্থলের কাছে। সেখানে 1 দিন বয়সী থেকে 6 সপ্তাহ বয়সী শিশুদের রাখতে বলা হয়েছে। যতই দিন যাচ্ছে ততই এ ধরনের শিশু রাখার কেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে। মাঝে মধ্যে সুইডেনের বিভিন্ন হাসপাতালের কাছে এ ধরনের শিশু রাখার কেন্দ্র স্থাপনের খবর প্রকাশিত হয়। লক্ষণীয় বিষয় হল সুইজারল্যান্ডের দাভোস শহরের হাসপাতালের পাশেও শিশু জমা দেওয়ার এ ধরনের কেন্দ্র রয়েছে। যদিও এটি এমন এক শহর যেখানে প্রতিবছর বিশ্ব অর্থনৈতিক ফোরামের আয়োজন করা হয়।
প্রিয় শ্রোতাবন্ধুরা, পাশ্চাত্যে সমাজ ব্যবস্থা শীর্ষক আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।
তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সুস্থ পরিবার,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। সুস্থ পরিবার নামের ধারাবাহিকের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা একটি পরিবারে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব এবং তার ইতিবাচকতা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। বলেছি, বিশ্বব্যাপী আজ পরিবারের ভিত কেমন যেন নড়বড়ে হয়ে উঠেছে, আগের সেই মজবুত ভিতটা যেন নেই। পরিবার বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা তো একটি পরিবারকে বাইরে থেকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয়ই, এর বাইরেও নৈতিক এবং আচরণগত সমস্যাও রয়েছে যা একটি পরিবারকে ভেতর থেকে ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়।
পরিবারের প্রতি ভালোবাসা কিংবা সম্পৃক্ততা ধীরে ধীরে কমে যায় এবং তার জায়গা দখল করে নেয় দুঃখ, কষ্ট আর উদ্বেগ, উৎকণ্ঠা। এর ফলে স্বামী স্ত্রীর মাঝে পারস্পরিক ভালোবাসা ও মমত্ববোধের পরিবর্তে বিচিত্র বিরক্তি ও কষ্ট জায়গা করে নেয়, যার পুরো প্রভাবটাই পড়ে পরবর্তী প্রজন্মের উপর। কারণ সন্তানের সঙ্গে দূরত্ব বেড়ে যায় পরিবারে। তাছাড়া সোশ্যাল মিডিয়া সহ আধুনিক প্রযুক্তির সহজলভ্যতার ফলে আধুনিক প্রজন্ম আগের প্রজন্মের তুলনায় অনেক এগিয়ে। পারিবারিক ঐতিহ্য ও সামাজিক প্রথাগুলো এসবের প্রভাবে অনেকটাই ম্লান হয়ে গেছে। শৌখিনতা ও বিলাসিতা এখন সামাজিক আচার অনুষ্ঠানের উপর প্রভাব ফেলছে এবং এমন সব নতুন নতুন প্রত্যাশার জন্ম দিচ্ছে যেগুলো নিয়ে আগে কেউ ভাবতও না। যাই হোক, এ নিয়ে আমরা আরও কিছু কথা বলার চেষ্টা করব আজকের আসরে। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এ প্রত্যাশা রইল।
আধুনিক এই বিশ্বে চলছে পণ্য দাসত্ব। বাহারি বিজ্ঞাপনের ডামাডোলে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো মানুষকে তাদের দাসে পরিণত করেছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বিজ্ঞাপনে দেখা পণ্য না পেলে মন খারাপ করে বসে এবং ধীরে ধীরে প্রত্যাশা পূরণের অভাবে পরিবারের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হয় এবং তাদের আচরণে অযৌক্তিক অসামঞ্জস্য দেখা দেয়। অনেক সময় পিতামাতা বা অভিভাবক তাদের সন্তানদের সঙ্গে প্রজন্মগত দূরত্বের পার্থক্যের বিষয়টির প্রতি মনোযোগ দেয় না, এমনকি তাদের আধুনিক প্রজন্মের ভবিষ্যৎ জীবনের জন্য সময়ের দাবি অনুযায়ী কোনো রকম প্রশিক্ষণ দেওয়ারও চিন্তা করে না। তারা তাদের প্রাচীন চিন্তাধারা অনুযায়ী নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ভাববার চেষ্টা করে থাকে, নতুন প্রজন্মকে তাদের মতোই গড়ে তোলার কথা ভাবে। বয়সের পার্থক্য ও প্রজন্মগত পার্থক্যের বিষয়টিও উপেক্ষা করা হয়।
প্রতিটি প্রজন্মই তাদের নিজস্ব সময়ে বসবাস করে, তবে পূর্ব প্রজন্মের অভিজ্ঞতা ও দিক নির্দেশনা যে উত্তর প্রজন্মের প্রয়োজন নেই তা কিন্তু নয়। নতুন প্রজন্ম যদি তাদের বাবা মায়ের চিন্তা চেতনা কিংবা কর্মজীবনের অভিজ্ঞতাকে কাজে না লাগায়, তাহলে জীবন বাস্তবতার মোকাবেলায় নিঃসঙ্গ ও অনভিজ্ঞতার কারণে পথ হারিয়ে বসার আশঙ্কা থেকে যায়। আবার পূর্ব প্রজন্ম মানে মুরব্বীদের মেনে নিতে হবে যে সমাজকে যুবক ও তরুণরাই পরিচালনা করবে, তাদের মতো করে সাজাবে। এটাও মানতে হবে যে একটি সমাজের উন্নয়ন ও সামাজিক সুস্থতার বিষয়টি নির্ভর করে সেই সমাজের তরুণ ও যুব সমাজের সক্রিয় ভূমিকা ও সাফল্যের উপর। মনে রাখতে হবে, জীবনের অভিজ্ঞতা তখনই মূল্যবান হয়ে উঠবে যখন সেই অভিজ্ঞতার নির্যাস উত্তর প্রজন্ম তথা নবীনদের মাঝে স্থানান্তরিত ও বিকশিত করা যাবে, যাতে তারা পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন কিছু গড়তে পারে।
সমাজ পরিচালনায় তরুণদের অধিকার ও সক্রিয় ভূমিকার বিষয়টিকে বাবা মা তথা অভিভাবকদের উপলব্ধি করতে হবে, সেই সাথে তরুণ প্রজন্মের সঙ্গে অভিভাবকদের কথাবার্তা আচার আচরণ সে অনুযায়ী সঠিক ও যৌক্তিক হতে হবে। বাবা মাকে তাদের উপযোগী সদয় আচরণ করার মধ্য দিয়ে তরুণদের বোঝাতে হবে যে তারা তাদের বিষয়টি উপলব্ধি করছে এবং সে অনুযায়ী তারা যৌক্তিক আচরণই করছে। মনে রাখতে হবে, জেনারেশন গ্যাপ বা প্রজন্মের বৈসাদৃশ্য কিংবা প্রজন্মগত দূরত্ব তখনই সংকটে পরিণত হতে পারে যখন দুটি প্রজন্মের আচার প্রথা কৃষ্টি কালচার পুরোপুরি আলাদা হয়ে যায় এবং এক প্রজন্মের সঙ্গে অন্য প্রজন্মের সম্পর্ক পরিপূর্ণভাবে ছিন্ন হয়ে যায়।
সেই ক্ষেত্রে পরিবারগুলোকে, বিশেষ করে বাবা মাকে, সমাজ ও সময়ের চারিত্র কিংবা পরিস্থিতিকে ভালোভাবে উপলব্ধি করতে হবে। একইভাবে নীতি নৈতিকতা ও মানবীয় মৌলিক মূল্যবোধগুলোকে সুরক্ষার স্বার্থে নিজ নিজ সন্তান সন্ততিকে তাদের কার্যক্রম চালিয়ে যাবার অনুমতি দিতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, তাদের কর্মকাণ্ড যেন শরীয়তের বিধিবিধান পরিপন্থী হয়ে না যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধর্মীয় শিক্ষার প্রতি যদি গুরুত্ব ও মনোযোগ দেওয়া না হয় এবং কালক্রমে প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষাগুলো যদি তাদেরকে দেওয়া না হয়, তাহলে তারা পরিবার তো বটেই, সমাজেও সমস্যার সম্মুখীন হবে, এমনকি সাংস্কৃতিক ভাঙনেরও সম্মুখীন হতে পারে।
অভিভাবকদের আরও একটি দায়িত্ব আছে, সেটা হলো নতুন নতুন প্রযুক্তি ও সর্বশেষ উন্নয়ন কি ঘটেছে সেগুলো সম্পর্কে সচেতন থাকা, খোঁজ খবর রাখা। এতে করে তারা সন্তানদেরও সাহায্য করতে পারে এবং সেই সঙ্গে নজরদারির ব্যাপারেও এগিয়ে থাকতে পারবে। আরও একটি লাভ হবে, তা হলো সন্তানদের প্রয়োজনীয়তাগুলো সম্পর্কে সচেতন থাকতে পারবে। পরিবারের সংহতি ও শৃঙ্খলা নষ্ট হবার একটা কারণ হল ভার্চুয়াল ও সোশ্যাল মিডিয়াগুলোর ভারসাম্যহীন ব্যবহার। সোশ্যাল মিডিয়াগুলো এখন সামাজিক অনুভূতি ধ্বংস করে দিচ্ছে, ব্যক্তির সঙ্গে ব্যক্তির যোগাযোগই বেশি হচ্ছে, সামাজিক বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। এক কথায়, যোগাযোগটা এখন ইলেকট্রনিক মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে, সামাজিকতার সংস্কৃতি যেন দূরে সরে গেছে, সেই অনুভূতি যেন নতুন প্রজন্মের মাঝে নেই।
মনে রাখতে হবে, একটি সুস্থ ও আদর্শ পরিবার তাকেই বলবো যে পরিবারে বাবা মা এবং তাদের সন্তানদের মধ্যে একটা সুসম্পর্ক রয়েছে। এই সম্পর্ক উভয় পক্ষেই হবে আন্তরিক, সহমর্মিতাপূর্ণ এবং মানসিকভাবে হৃদ্যতাপূর্ণ। গণমাধ্যমগুলো এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে নতুন নতুন প্রযুক্তির আগমনে এবং জ্ঞান ও বিজ্ঞানের উন্নয়নের ফলে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা ও গবেষণামূলক প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে, মানে প্রজন্মগত বৈসাদৃশ্য, যাকে ইংরেজিতে জেনারেশন গ্যাপ বলা হয়, তা দূর করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তো শ্রোতাবন্ধুরা, আজ আর কথা নয়, যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
বৌদ্ধ বর্ণবাদের শিকার রোহিঙ্গা মুসলমান। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। রোহিঙ্গা মুসলমান বৌদ্ধ বর্ণবাদের নির্দয় শিকার শীর্ষক বিশেষ আলোচনার প্রথম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হুসেন।
আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন।
মিয়ানমারের আরাকান বা রাখাইন প্রদেশের মুসলমানদের বিতাড়িত ও নির্মূল করার লক্ষ্যে তাদের উপর আবারও ব্যাপক হত্যাযজ্ঞ আর নানা নির্যাতনে মেতে উঠেছে দেশটির উগ্র বৌদ্ধ ও সশস্ত্র বাহিনী। বৌদ্ধদের দাবি তাদের ধর্ম ছিল সবসময় শান্তিকামী এবং অহিংস, মানুষের অধিকার ক্ষুণ্ণ করা এই ধর্মের মূল নীতির বিরোধী। অন্যদিকে ইসলামও শান্তি, দয়া ও সহিষ্ণুতার ধর্ম। তাই শত শত বছর ধরে মিয়ানমারের বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলমানদের শান্তিপূর্ণ সহাবস্থান আর সম্প্রীতি ছিল প্রবাদতুল্য। এ অঞ্চলে বৌদ্ধ আর মুসলমানদের পরস্পরের প্রথা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধের নানা দৃষ্টান্তের কথা লেখা আছে ইতিহাসে।
মিয়ানমারের জনসংখ্যা প্রায় 6 কোটি, দেশটির মোট জনসংখ্যার 8-12% মুসলমান। বেশিরভাগ মুসলমান রয়েছেন পশ্চিম মিয়ানমারের রাখাইন প্রদেশে। ইসলাম এ অঞ্চলে প্রবেশ করেছে হিজরি প্রথম শতকেই। মুসলিম ব্যবসায়ীরা চীন সফরে যেতেন পশ্চিম মিয়ানমার ও আরাকান অঞ্চল দিয়ে, ফলে গোটা মিয়ানমারের মধ্যে উর্বর ও প্রশস্ত আরাকানেই গড়ে ওঠে প্রথম মুসলিম জনপদ। এ অঞ্চলে গড়ে উঠেছিল স্বায়ত্তশাসিত মুসলিম রাজ্য। মিয়ানমারের উগ্র ও বর্ণবাদী বৌদ্ধরা রোহিঙ্গাদের বাঙালি এবং মোহাজির বলে অপবাদ দিয়ে আসছে। একই অজুহাতে সাম্প্রতিক যুগে তারা রোহিঙ্গা মুসলমানদেরকে মিয়ানমারের নাগরিকত্ব দিচ্ছে না। মিয়ানমারে 1962 সালের সেনা অভ্যুত্থান ও সেনাশাসনের পর থেকে মুসলমানদের উপর চাপ জোরদার করে উগ্র বৌদ্ধরা।
মিয়ানমারের উগ্র বৌদ্ধ গোষ্ঠীগুলো বলছে, বৌদ্ধ ধর্মের অহিংসতা ও শান্তিকামিতার সুযোগে মুসলমানরা এ অঞ্চলে কর্তৃত্ব বিস্তার করেছে এবং করেছে লুটতরাজ। বৌদ্ধ ভিক্ষু সমিতি ও ইয়াঙ্গুনের জাতীয়তাবাদী ভিক্ষু গোষ্ঠী সহ বেশ কয়েকটি উগ্র আর ধর্মান্ধ বৌদ্ধ গোষ্ঠী ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিষাক্ত প্রচারণা চালাচ্ছে। এইসব গোষ্ঠীর মধ্যে সবচেয়ে সহিংস গোষ্ঠীর নাম 969। এই গোষ্ঠী মুসলমানদেরকে মিয়ানমারের বৌদ্ধদের ক্ষমতা ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে প্রচার করছে।
উগ্রবৌদ্ধ গোষ্ঠী 969-এর নেতা অসীন ভিরাতু প্রায় 50 বছর বয়স্ক একজন বৌদ্ধ ভিক্ষু। তাকে রোহিঙ্গা মুসলিম দলনের প্রধান উস্কানিদাতা বলে মনে করা হয়। বৌদ্ধ ধর্মে 9 দফা বৈরাগ্যবাদ, 6 দফা শিক্ষা ও গৌতম বুদ্ধের 9টি শিক্ষার প্রতীকীধারী গ্রুপের নেতা হিসেবে ভিরাতুকে মিয়ানমারের সব বৌদ্ধরা শ্রদ্ধা করেন। অনেক উগ্র বৌদ্ধ ভিক্ষুকে নিজের কাছে টানতে পেরেছেন ভিরাতু। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর তথা মান্দালয় শহরের মাসউইন মন্দিরের এই ভিক্ষু মিয়ানমারের সব সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে, বিশেষ করে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমারের অশিক্ষিত আর অজ্ঞ বৌদ্ধদের মধ্যে বিষাক্ত নানা ধারণা ও ঘৃণা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন। এমনকি শ্রীলঙ্কার বৌদ্ধদের মধ্যেও ছড়িয়ে পড়ছে ভিরাতুর প্রচারিত ইসলাম বিদ্বেষী নানা ধারণা।
ভিরাতুর উগ্র বৌদ্ধ গোষ্ঠীর মতো শ্রীলঙ্কার উগ্র বৌদ্ধদের মধ্যেও সক্রিয় রয়েছে বিবিএস বা বোধুবালা সেনা নামের একটি ধর্মান্ধ গোষ্ঠী। এই গোষ্ঠীর প্রধান মুসলমানদেরকে উগ্রবাদী ও হিংস্র বলে অভিযোগ করছেন। তিনি মুসলমানদের বিরুদ্ধে বৌদ্ধদের একটি আন্তর্জাতিক জোট গঠনের দাবি জানাচ্ছেন। শ্রীলঙ্কায় মুসলমানরা সংখ্যালঘু সম্প্রদায়, তারা সিংহলি ও তামিলদের নানা দ্বন্দ্ব আর যুদ্ধের বলি হয়েছেন নানা সময়ে। অথচ উগ্র বৌদ্ধ ভিক্ষুরা বলছেন, শ্রীলঙ্কার মুসলমানরা বেশি সন্তান জন্ম দিয়ে এই দেশটিতে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। মিয়ানমারের অসীন ভিরাতুও একই ধরনের কথা বলে আসছেন।
অনেকেই তাকে মিয়ানমারের বিন লাদেন বলে অভিহিত করছেন। ভিরাতোকে তার সমালোচক ও বিরোধীরা নব্য নাৎসি বলেও অভিহিত করছেন। বেশি সন্তান জন্ম দিয়ে মিয়ানমারের মুসলমানরা দেশটির সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ে পরিণত হতে চায় বলে তিনি দাবি করে আসছেন। মুসলমানদের সঙ্গে লেনদেন না করতে ও তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠা না করতে নিজ অনুসারীদের পরামর্শ দিয়ে থাকেন ভিরাতো। তিনি মুসলমানদেরকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করতেও উস্কানি দিয়ে আসছেন।
ভিরাতো দাবি করছেন যে রোহিঙ্গা মুসলমানরা তাদের চাকরি আর আয় উপার্জনের সুবাদে দিনকে দিন শক্তিশালী হচ্ছে, তাই তারা মিয়ানমারের বৌদ্ধ এবং আশপাশের দেশগুলোর জন্য বিপজ্জনক ও শক্তিশালী শত্রু। তার মতে মুসলমানরা বৌদ্ধদের সব সম্পদের উপর ক্রমেই থাবা বিস্তার করছে, অথচ মিয়ানমারের বেশিরভাগ ভিক্ষু ও জনগণ ভিরাতোর এইসব দাবি ও চিন্তাধারার বিরোধী। বরং তারা মুসলমানদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ ও শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতিতে বিশ্বাসী, কিন্তু উগ্র বৌদ্ধ গোষ্ঠী 9/6/9 এর সন্ত্রাসী হামলার ভয়ে তারা সোচ্চার হতে পারছেন না। উগ্র বৌদ্ধ গোষ্ঠী 9/6/9 প্রথমে মুসলমানদের বয়কট করার বা তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে বলত, কিন্তু এখন তারা মুসলমানদেরকে মিয়ানমার থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছে। আর তাই উগ্র বৌদ্ধ গোষ্ঠী 9/6/9 মুসলমানদের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। এই গোষ্ঠী প্রায়ই মিয়ানমারের মুসলমানদের ব্যাপারে এ গুজব ছড়ায় যে তারা বৌদ্ধ নারীদের ধর্ষণ করেছে, আর এসব অপবাদ দিয়ে উগ্র বৌদ্ধরা বর্ণবাদী নীতি বাস্তবায়ন করছে। ওরা এ জাতীয় অপবাদ দিয়ে এ পর্যন্ত বহু রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে এবং তাদের ঘরবাড়ি ও কর্মস্থল পুড়িয়ে দিয়েছে।
মিয়ানমারের অসীন ভিরাতো এই দেশটিকে কেবল বৌদ্ধ অধ্যুষিত দেশে পরিণত করতে চান এবং বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলগুলোর নানা ক্ষেত্রে বৌদ্ধদেরকে একক কর্তৃত্বের অধিকারী করতে চান। আর তাই তিনি বৌদ্ধ উপাসনালয় বা মঠগুলোতে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রায় বিদ্বেষ ছড়ানোর শিক্ষা দিচ্ছেন। তিনি এসব শিক্ষায় বলছেন যে মিয়ানমারের জনগণ যদি শান্তি ও স্থিতিশীলতা চায় তাহলে তাদেরকে অবশ্যই মুসলমানদের থেকে পৃথকভাবে জীবনযাপন করতে হবে। মুসলিম বিদ্বেষী চিন্তাধারা ছড়ানোর দায়ে 2003 সালে অসীন ভিরাতোকে 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু 7 বছর পর সাধারণ ক্ষমার সরকারি ঘোষণার কারণে ভিরাতো কারাগার থেকে মুক্তি পান। বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য তিনি বলছেন, বৌদ্ধদের মধ্যে স্বদেশকামিতা কম এবং বৌদ্ধ ভিক্ষুরা দরকারের চেয়েও খুব বেশি সহিষ্ণু।
2012 সালে মিয়ানমারের অসীন ভিরাতু নেতৃত্বাধীন উগ্র বৌদ্ধ গোষ্ঠী 969 মুসলমানদের উপর পরিকল্পিত হত্যাযজ্ঞ বা গণহত্যা শুরু করে। তারা অনেক রোহিঙ্গা মুসলমানের ঘর বাড়ি পুড়িয়ে দেয়। এ সময় মিয়ানমারের তৎকালীন প্রেসিডেন্ট থিউন সিয়েন ও সশস্ত্র বাহিনীও উগ্র বৌদ্ধদের সহায়তা দেয়। ফলে অসীন ভিরাতুর শক্তি ও মুসলিম বিরোধী সহিংসতা দিনকে দিন বাড়তে থাকে। তো শ্রোতা বন্ধুরা, রোহিঙ্গা মুসলমান বৌদ্ধ বর্ণবাদের নির্দয় শিকার শীর্ষক আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। Thank you.